فإن زللتم من بعد ما جاءتكم البينات فاعلموا أن الله عزيز حكيم. صدق الله العلي العظيم.
بسم الله الرحمن الرحيم. অন্যদিকে মানুষের মধ্যে এমন লোকও আছে আল্লাহর সন্তুষ্টি লাভের অভিযানে যে নিজের প্রাণ উৎসর্গ করে। এই ধরনের বান্দার উপর আল্লাহ অত্যন্ত স্নেহশীল ও মেহেরবান। হে ইমানদারগণ, তোমরা পুরোপুরি ইসলামে প্রবেশ করো এবং শয়তানের অনুসারী হয়ো না, কেননা সে তোমাদের প্রকাশ্য শত্রু। তোমাদের কাছে যে সুস্পষ্ট ও দ্ব্যর্থহীন হিদায়াত এসে গেছে তা লাভ করার পরও যদি তোমাদের পদস্খলন ঘটে, তাহলে ভালোভাবে জেনে রাখো আল্লাহ মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন firsttoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/firsttodaybn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/firsttodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠান মালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। শোকাবহ মুহররম।
শ্রোতা ভাই বোনেরা, শোকাবহ মহরম উপলক্ষে কারবালার শাশ্বত বিপ্লব শীর্ষক ধারাবাহিক আলোচনার চতুর্থ পর্ব থেকে সবাইকে জানাচ্ছি সংগ্রামী সালাম ও গভীর শোক আর সমবেদনা। ধারাবাহিক এই আলোচনার আজকের এই পর্ব পরিবেশনায় রয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
কারবালার শাশ্বত মহাবিপ্লবের ঘটনা প্রবাহের ব্যাখ্যা এবং লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে নানা মহলে প্রচলিত বিভ্রান্তির কয়েকটি কারণ সম্পর্কে আমরা আলোচনা করেছি গত পর্বে। মহান আল্লাহ কেন ইমাম হুসাইন আল ইসলাম ও তার সহযোগীদেরকে ইয়াজিদি গোষ্ঠীর নৃশংসতম ও চরম পাশবিক জুলুমের শিকার হতে দিলেন তা নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন, এবং এর মাধ্যমে তারা এটা বোঝাতে চান যে মহান আল্লাহ এমন সব ঘটনার জন্য দায়ী। ইসলামের পথ থেকে পুরোপুরি বিচ্যুত ইয়াজিদ মুয়াবিয়ার উমাইয়া গোষ্ঠী দায়ী নয়। আসলে মহান আল্লাহর গায়েবী মদদ কখন নাজিল হবে তা নির্ভর করে থাকে ঘটনা প্রবাহের প্রকৃতি ও পরিস্থিতির আলোকে, যা মানুষের জন্য সর্বোচ্চ কল্যাণকর সেই কল্যাণের বিষয়টি ঘটতে দেওয়ার উপর। তাই সবসময় যে মহান আল্লাহর প্রিয় ওলি বা নবী রাসুল ও ইমাম বা মুমিনরা বাহ্যিক বিজয় অর্জন করেন তা নয়। এক পক্ষের পাপের পেয়ালা পূর্ণ হতে দিতে ও অন্য পক্ষের ধৈর্য ও ইমানের পরীক্ষা পরিপূর্ণ করার সুযোগ দিতে অনেক সময় আল্লাহর প্রিয় ওলি বা নবী রাসুল ও ইমাম বা মুমিনরা ব্যাপক ও অসাধারণ কষ্টের শিকার হয়ে থাকেন। এ কারণেই মহান আল্লাহ সবসময় তাঁর প্রিয় ওলিকে বা তাঁর প্রতিনিধি হিসেবে বিরাজমান নবী রাসুল বা ইমামকে হযরত ইব্রাহিমের মতো আগুনে প্রজ্বলিত হওয়া থেকে রক্ষা করার মতো সহায়তার গায়েবী পদক্ষেপ বা বনি ইসরায়েলকে ফেরাউনের নৃশংস নিপীড়ন থেকে রক্ষা করার মতো বাহ্যিক সুরক্ষার পদক্ষেপ নেন না। ফলে দেখা যায় বনি ইসরায়েলের অনেক নবী নিজ জাতির হাতে শহীদ হয়েছেন। নৃশংসভাবে শহীদ হয়েছেন মহান নবী হযরত ইয়াহিয়া আল ইসলাম ও তাঁর পিতা হযরত জাকারিয়া আল ইসলাম। এর মানে এই নয় যে মহান আল্লাহ তাদের উপর ওইসব জুলুমের জন্য দায়ী। তাই এই সব ঘটনা ঘটতে দেওয়া ছিল সত্যের ও অসত্যের শিবিরের অনুসারী সবার জন্যই পরীক্ষা।
আর বাহ্যিক পরাজয় মানেই সবসময় পরাজয় নয়, অন্যদিকে বাহ্যিক জয় মানেই সবসময় বিজয় নয়। তৎকালীন পরিবেশ পরিস্থিতির আলোকে ইমাম হুসাইনের মহাবিপ্লবের প্রকৃত বিজয়ের জন্য দরকার ছিল তাঁর ও তার মুষ্টিমেয় সঙ্গীদের শাহাদত লাভের। আর যদি জনগণ ব্যাপক মাত্রায় ইমামের বিপ্লবে শরিক হতো তাহলে একই সঙ্গে বাহ্যিক বিজয়ও অর্জন করত সত্যের পক্ষে। সেদিন ইমাম হুসাইন যদি ইয়াজিদি জুলুম ও শাসনের বিরুদ্ধে বিদ্রোহ না করতেন তাহলে ইসলামের নীতিমালা ভুলুণ্ঠিত হতো ও ইসলাম হয়ে পড়ত জালিম শাসকদের শোষণের অতি সহজ হাতিয়ার। আর সবাই বলত মহানবীর নাতি তো জুলুমের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেননি, বরং নীরব থেকে জালিম ও ক্ষুধাদ্রোহী শাসনকে স্বীকৃতি দিয়ে গেছেন। ইমাম হুসাইনের পক্ষে যেমন আপোষকামী হওয়ার কোনো সুযোগ ছিল না খোদাই অঙ্গীকারবদ্ধতা ও দায়িত্বশীলতার কারণে, তেমনি জালিম ইয়াজিদি চক্রের পক্ষেও ইমামের প্রতিরোধ বা বিদ্রোহ মেনে নিয়ে তাদের দীর্ঘকালের বিলাসী সাম্রাজ্যের ভিত্তিকে নড়বড়ে হতে দেওয়ার সুযোগ ছিল না। দুনিয়া বিলাসী, লোভী ও ক্ষুদাদ্রোহী জালিম শাসকদের স্বাভাবিক রীতির আলোকেই।
হুসাইনের বিপ্লবের মাধ্যমে একদিক ইসলামের সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধের নীতি যেমন সুরক্ষা পেয়েছে এবং এই মহান লক্ষ্যের জন্য সর্বোচ্চ আত্মত্যাগের সংস্কৃতিও যেমন গড়ে উঠেছে, তেমনি জালিম উমাইয়া রাজতান্ত্রিক গোষ্ঠীর ভিত্তিও নড়বড়ে হয়ে উঠেছিল। একই সঙ্গে পবিত্র কোরআনের এই বাণী অত্যন্ত জীবন্ত ও বাস্তব হয়ে দেখা দেয় যে যারা আল্লাহর পথে শহীদ হয় তারা মৃত নয়, বরং তারা জীবিত। আজ বিশ্বের বুকে ইমাম হুসাইনের মতো বেশি জীবন্ত, বেশি আলোচিত ও সম্মানিত ব্যক্তি আর কজন আছেন? অন্যদিকে সেদিনের অসম যুদ্ধে বাহ্যিকভাবে বিজয়ী ইয়াজিদের মতো ধিকৃত, নিন্দিত ও কলঙ্কিত ও পরাজিত ব্যক্তি আর কেউ কি আছে? ইমাম হুসাইনের জন্য এ পর্যন্ত বিশ্বের যত মানুষ অশ্রু বিসর্জন দিয়েছেন ও এমনকি যত অমুসলিমও বেদনাহত হয়েছেন, সেইসব অশ্রুকে জমা করা হলে তা হবে একটি বড় সাগরের সমান। কারবালার মহাবিপ্লব সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টি করতে এটাও বলা হয় যে ইমাম হুসাইন আল ইসলাম ও তার বড় ভাই ইমাম হাসান আল ইসলামের মতোই কোনো কথিত আপোষের নীতি গ্রহণ করেননি। বাস্তবতা হল ইমাম হাসান কখনো মুয়াবিয়াকে খলিফা হিসেবে স্বীকৃতি দেননি। তিনি বিদ্রোহী ও বিচ্যুত শাসক মুয়াবিয়ার বিরুদ্ধে তাঁর পিতা আমিরুল মুমিনিন হযরত আলীর জিহাদকে অব্যাহত ও গতিশীল রাখতে খেলাফত লাভের পরেই সেনাদের বেতন 100% বাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে তার পক্ষে ইমাম হুসাইনের মুষ্টিমেয় সহযোগীর মতো নিবেদিত প্রাণ ও নীতিতে অবিচল সেনা বা সমর্থক বলতেও কেউ অবশিষ্ট ছিল না। তার প্রধান সেনাপতিও গোপনে মুয়াবিয়ার সঙ্গে আপোষ করে অর্থের বিনিময়ে ইমাম হাসানকে মুয়াবিয়ার হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করেছিল।
অন্যদিকে সাধারণ জনগণও আর যুদ্ধ অব্যাহত রাখতে চায়নি। ওদিকে রোমান সাম্রাজ্য ওত পেতে ছিল মুসলমানদের মধ্যে কোন কঠিন ঘরোয়া দ্বন্দ্বের অপেক্ষায়, যাতে ইসলামী সাম্রাজ্যে হামলা চালিয়ে মুসলমানদের রাষ্ট্র ব্যবস্থা ও ধর্মের 12টা বাজিয়ে দেয়া যায়। এ অবস্থায় জনগণের জিহাদে বিমুখতা দেখে ইমাম হাসান যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে বাধ্য হন। আর মুয়াবিয়া একজন বিচ্যুত, অর্থ ও ক্ষমতালোভী এবং কপট ধর্মচারী শাসক হওয়া সত্ত্বেও ইয়াজিদের মতো প্রকাশ্যেই মদ পান ও ব্যভিচারীর মতো প্রকাশ্য নানা পাপে জড়িত হত না, বরং ইসলামের নাম ও স্লোগান ব্যবহার করেই সে সবকিছু করত। ফলে বিভ্রান্ত এক বিশাল মুসলিম জনগোষ্ঠীর কাছে মুয়াবিয়ার আসল চেহারা স্পষ্ট করার জন্যও মুয়াবিয়ার সেই যুদ্ধবিরতির প্রস্তাবে সায় দেওয়ার দরকার ছিল। কিন্তু ইমাম হুসাইনের সময়কার ইয়াজিদি শাসনের প্রকৃতি ছিল সম্পূর্ণ ভিন্ন। সে প্রকাশ্যেই ব্যভিচার, জুয়া ও মদপানের মতো গর্হিত কাজে নিয়মিত ব্যস্ত থেকে প্রকাশ্যেই ইসলামের 12টা বাজানোর ও ইসলাম অবমাননার 16 কলা পূর্ণ করার কাজে মশগুল ছিল। তাই তার সঙ্গে এক মুহূর্তের জন্য আপোষ করার কোনো সুযোগ ছিল না। ইমাম হুসাইনের মতো একজন পবিত্র ও খোদাই নেতৃত্বের মর্যাদাধারী এবং বেহেশতি যুবকদের অন্যতম সর্দার হিসেবে সর্বমহলে পরিচিত ব্যক্তিত্বের কাছে শ্রোতা ভাই বোনেরা, আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। কথা হবে আবারও আগামী অনুষ্ঠানে।
ইসলাম ও শিশু অধিকার।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। ইসলাম ও শিশু অধিকার শীর্ষক ধারাবাহিকের আজকের আসরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
গত আসরে আমরা বলেছি, সন্তান গর্ভে থাকা অবস্থায় বা প্রসবের সময় এমনকি শিশুকে দুধ দেওয়ার কারণে কোনো নারী মারা গেলে তিনি শাহাদতের মর্যাদা লাভ করেন। গর্ভবতী নারীকে জিহাদকারী ব্যক্তির সঙ্গে তুলনা করা হয়েছে, অর্থাৎ ইসলাম ধর্মে একজন গর্ভবতী নারীর মর্যাদা অনেক উঁচুতে। আজকের আসরে আমরা মায়ের গর্ভে থাকা সন্তানের মর্যাদা ও পরিচর্যার গুরুত্ব নিয়ে আরও আলোচনা করব। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন এ প্রত্যাশা রইল।
গর্ভে শিশু মায়ের শরীর থেকে তার প্রয়োজনীয় আমিষ, শর্করা, স্নেহ, বিভিন্ন খনিজ লবণ ও ভিটামিন নিয়মিত সংগ্রহ করে। এ কারণে গর্ভবতী মায়ের শরীরে সব ধরনের পুষ্টি উৎপাদনের চাহিদা বেড়ে যায়। বিভিন্ন ইসলামিক সূত্রে গর্ভবতী নারীর খাদ্য তালিকা নিয়ে বক্তব্য এসেছে। আহলে বাইতের ইমামদের পক্ষ থেকে নানা ধরনের পরামর্শ দেয়া হয়েছে। এসব সূত্র বিশ্লেষণের পর ইরানের বিশিষ্ট চিকিৎসাবিদ ডাক্তার হাসান আকবরি গর্ভবতী মায়েদের খাদ্যের বিষয়ে কিছু পরামর্শ তুলে ধরেছেন। তিনি বলেছেন, বিভিন্ন ইসলামী সূত্রে দেখা যাচ্ছে গর্ভাবস্থার প্রথম মাসে গর্ভবতীকে প্রতিদিন সকালে খালি পেটে দুটি করে খেজুর খেতে বলা হয়েছে, এরপর অল্প আপেল খেতে বলা হয়েছে। খেয়াল রাখতে হবে আপেল যাতে মিষ্টি স্বাদের হয়। এর পাশাপাশি গর্ভাবস্থার প্রথম মাসের প্রত্যেক শুক্রবার ডালিম বা আনার খাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
গর্ভাবস্থায় দ্বিতীয় মাসের খাবারের বিষয়ে বলা হয়েছে, প্রতি সপ্তাহে একদিন দুম্বা বা ভেড়ার গোশত, অল্প দুধ ও আপেল খেতে হবে। এছাড়া প্রতিদিন সকালে খালি পেটে সুরা ফাতিহা পড়ে দুটি জুজুবি ফল খেতে বলা হয়েছে। জুজুবি ফল দেখতে অনেকটা বড়ের মতো, বড়ের স্বাদের সঙ্গে এর স্বাদের মিল রয়েছে। গর্ভাবস্থায় তৃতীয় মাসের খাদ্যের বিষয়ে ইরানের বিশিষ্ট চিকিৎসাবিদ ডক্টর হাসান আকবরির বক্তব্য হচ্ছে, বিভিন্ন ইসলামী সূত্র মতে গর্ভাবস্থায় তৃতীয় মাসে প্রতিদিন সকালে এক চামচ খাঁটি মধু খাওয়া উচিত। এছাড়া প্রতিদিন সকালে খালি পেটে আয়াতুল কুরসি পড়ে একটি করে আপেল খাওয়া ভালো। চতুর্থ মাসে আপেল, মধু ও ডালিম খেতে হবে। পাশাপাশি সূরা ৩ পড়ে খালি পেটে একটি করে আঞ্জির খেতে হবে। গর্ভাবস্থায় পঞ্চম মাসে প্রতিদিন সকালে অল্প খেজুর খেতে বলা হয়েছে। ষষ্ঠ মাসে প্রতিদিন সকালের নাস্তা খাওয়ার পর আঞ্জির ও জৈতুন খেতে বলা হয়েছে। ষষ্ঠ মাসে গিয়ে চর্বি খাওয়ার মাত্রা কমাতে বলা হয়েছে। এ সময় প্রতিদিন সূরা ফাতহা পড়ে একটি করে ডালিম খেতে হবে।
গর্ভাবস্থার সপ্তম মাসে প্রতিদিন সূরা আনআম পড়ে বাদাম খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অন্তত ৪০ দিন ধরে নিয়মিতভাবে বাদাম খেতে বলা হয়েছে। গ্রীষ্মকালে গর্ভধারণ করলে প্রতিদিন মূল খাবারের পর খরবুজা ফল খেতে বলা হয়েছে। এছাড়া এ সময়টায় খাওয়ার অল্প আগে ও অল্প কিছু সময় পর পর্যন্ত পানি পান না করা উত্তম। এছাড়া প্রতিদিন খালি পেটে সুরা ইয়াসিন পড়ে অন্য কোনো একটি ফল খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অষ্টম মাসে গিয়ে দই ও মধু খেতে হবে। এছাড়া প্রতি শুক্রবারের খাদ্য তালিকায় ডালিম রাখতে হবে। মিষ্টি স্বাদে ডালিম নির্বাচনের পরামর্শ দেওয়া হয়েছে। শেষ মাস অর্থাৎ নবম মাসের খাদ্য তালিকায় ভেড়ার গোশত রয়েছে। গোশতের কাবাবে মশলা দিতে বলা হয়েছে, পাশাপাশি খেজুর ও দুধ খেতে হবে। সূরা দাহার পড়ে খালি পেটে খেজুর ও দুধ খেতে বলা হয়েছে। ইসলামী স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন বইয়েও বলা হয়েছে, গর্ভবতী নারীদেরকে নাশপাতি খেতে দেওয়া উচিত। সন্তান সৎ ও সুন্দর হওয়ার ক্ষেত্রে এই ফলের প্রভাব রয়েছে। এছাড়া বলা হয়েছে, নাশপাতি খেলে শিশুর হার্ট ভালো থাকে, পেট পরিষ্কার হয় এবং সন্তান সাহসী ও সুন্দর হয়।
মাতৃগর্ভে থাকা অবস্থাতেও শিশুর যত্ন নিতে হবে মাকে উপাদেয় খাবার দেওয়ার মাধ্যমে। ইসলামী স্বাস্থ্য বিষয়ক দিক নির্দেশনায় আরও বলা হয়েছে, স্বামী ও স্ত্রীর মধ্যে তালাক হয়ে গেলেও গর্ভের সন্তানের যত্ন ও পুষ্টি নিশ্চিত করতে হবে। ইসলাম ধর্মের নির্দেশ হচ্ছে, গর্ভবতী নারীর সঙ্গে তালাক হয়ে গেলে সেটার ভিত্তিতে নাফাকা বা ভরণ পোষণ দিতে হবে। পবিত্র কোরআনের সূরা তালাকের ৬ নম্বর আয়াতে এ সম্পর্কে স্পষ্টভাবে বলা হয়েছে, তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী যেমন স্থানে বাস করো তাদেরকেও ঠিক সেই স্থানে বাস করতে দিও এবং তাদেরকে সংকটে ফেলার জন্য উত্তক্ত করো না এবং তারা গর্ভবতী হয়ে থাকলে সন্তান প্রসব পর্যন্ত তাদের জন্য ব্যয় করবে। বিচ্ছেদ চূড়ান্ত হওয়ার পরও যদি তারা তোমাদের সন্তানদেরকে দুধ খাওয়ায় তাহলে তাদেরকে পারিশ্রমিক পরিশোধ করবে এবং সন্তানদের কল্যাণের বিষয়ে তোমরা সঙ্গতভাবে নিজেদের মধ্যে পরামর্শ করবে। তোমরা যদি নিজ নিজ দাবিতে অনমনীয় হও তাহলে অন্য নারী তার পক্ষ থেকে দুধ খাওয়াবে।
এই আয়াতে স্পষ্টভাবে বলা হচ্ছে, গর্ভে সন্তানের খাদ্য ও পুষ্টিতে যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এই আয়াতের শেষ অংশে স্পষ্ট নির্দেশনা হচ্ছে, তালাকের পর গর্ভে সন্তানের বাবা ও মা যদি পারিশ্রমিক সহ অন্যান্য বিষয়ে সমঝোতায় পৌঁছাতে না পারে তাহলে অন্য কোনো দুধ দানকারিণী মহিলার সাথে চুক্তি করে নিতে হবে। চুক্তি অনুযায়ী দুধ দানকারী মহিলা ওই শিশুকে দুধ পান করাবে। মোট কথা, বাবা মায়ের বিরোধ বা তালাকের কারণে গর্ভের শিশুর যেন কোনো ধরনের কষ্ট না হয়। গর্ভে সন্তান আসার পর থেকেই সন্তানের সার্বিক ভালোমন্দ বিবেচনায় নিতে হবে। গর্ভে সন্তানের কল্যাণ চিন্তা করে হলেও বাবা মায়ের উচিত বিবাদ ও তালাক এড়িয়ে চলা। এরপরও যদি কোনোভাবেই বিচ্ছেদ এড়ানো সম্ভব না হয় তাহলে শিশুর যাতে কোনো ক্ষতি না হয় তা বাবা মায়ের পক্ষ থেকে পুরোপুরি নিশ্চিত করতে হবে।
প্রিয় শ্রোতা বন্ধুরা, আগামী আসরে এসব বিষয়ে আরও আলোচনা করার চেষ্টা করব, সে আসরেও আপনাদের সঙ্গ পাব এ প্রত্যাশায় আজকের আসর এখানেই শেষ করছি।
আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
চিরভাস্বর কারবালার মহাবিপ্লব।
শ্রোতা ভাই বোনেরা, শোকাবহ মহরম উপলক্ষে চিরভাস্বর কারবালার মহাবিপ্লব শীর্ষক ধারাবাহিক আলোচনার চতুর্থ পর্ব থেকে সবাইকে জানাচ্ছি সংগ্রামী সালাম ও গভীর শোক এবং সমবেদনা। আজকের এই পর্ব পরিবেশনায় রয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান। কারবালার মর্মবিদারী ঘটনা মানব ইতিহাসের এমন এক বিস্ময়কর ঘটনা যার সামনে বিশ্বের মহান চিন্তাবিদরা থমকে গিয়ে পরম বিস্ময়ে অভিভূত হয়ে স্তুতি বন্দনায় মুখরিত হয়েছেন এই নজিরবিহীন আত্মত্যাগের। কারণ কারবালার কালজয়ী বিপ্লবের মহানায়করা অপমান আমাদের সয়না বা স্পর্শ করে না, এ স্লোগান দিয়ে ন্যায় ও সত্য প্রতিষ্ঠার জন্য সংখ্যায় হাতে গোনা জনাকয়েক হওয়া সত্ত্বেও খোদাই প্রেম ও শৌর্যে পূর্ণ টগবগে অন্তর নিয়ে জিহাদ ও শাহাদতের ময়দানে এসে প্রতারণা ও প্রবঞ্চনার অন্ধকার জগৎকে পেছনে ফেলে ঊর্ধ্বজগতে মহান আল্লাহর শনে পাড়ি জমান। তাঁরা নিজ কথা ও কাজ দিয়ে জগৎবাসীকে জানিয়ে দিয়ে যান যে যে মৃত্যু সত্যের পথে হয় তা মধুর চেয়েও সুধাময়।
কারবালার মহাবিপ্লবের মহানায়ক হযরত ইমাম হুসাইনের সংগ্রাম ও আত্মত্যাগের তাৎক্ষণিক, সমসাময়িক ও সুদূর প্রসারী লক্ষ্যগুলোর সাফল্য সম্পর্কে আমরা আলোচনা করেছি গত পর্বে। কারবালার মহাবিপ্লব ছিল একটি পরিপূর্ণ বিপ্লব ও সংস্কার আন্দোলন। ইসলামকে জীবন্ত করার এ আন্দোলন কেবল মুসলমান ও অমুসলমানের বা কাফেরের মধ্যে পার্থক্য তুলে ধরে না, একই সঙ্গে তা মুমিন ও মুনাফিকের এবং মুসলমান ও দুর্বল মুসলমানের পার্থক্য তুলে ধরে। সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ করা বা অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করার কুরআনি আদর্শকে পুনরুজ্জীবন করেছিল কারবালার মহাবিপ্লব। এ মহাবিপ্লবের প্রতিটি পদে পদে রয়েছে পবিত্র কুরআনের শিক্ষার প্রতিফলন ও বাস্তবায়ন। আশুরার চেতনা, আদর্শ ও সংস্কৃতিও গড়ে উঠেছে কারবালার কুরআনি আদর্শের আলোকেই। হযরত ইমাম হুসাইন আলাইহিসসালাম এবং তাঁর মহান সঙ্গীরা সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে নবী রাসুলদের আদর্শেরই অনুসরণ করেছেন, যা পবিত্র কুরআনের আলোকে প্রত্যেক মুসলমানের জন্য ফরজ বা অবশ্য পালনীয় কর্তব্য।
শোককে শক্তিতে পরিণত করার প্রথা কি কারবালার ঘটনার পর থেকেই শুরু হয়েছে? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম কি ওহদের যুদ্ধে শহীদ তাঁর প্রিয় চাচা হযরত হামজার জন্য জনসমাবেশ করে দলবদ্ধভাবে শোক প্রকাশকে অনুমোদন দেননি? মহান আল্লাহ কি তাঁর প্রিয় বান্দাদের আত্মত্যাগের ঘটনাগুলোকে পবিত্র কোরআনে প্রশংসার সঙ্গে উল্লেখ করেননি? হযরত ইব্রাহিমের কোরবানি, মূর্তি ভাঙার ঘটনা, শয়তানের প্রতি পাথর নিক্ষেপ এবং হজের সময় কাফির ও মুশরিকদের সঙ্গে সম্পর্ক ছেদের ঘটনা এবং জালিম ও খোদাদ্রোহীদের প্রতি কোরআনে মহান আল্লাহর লানত দেয়া বা অভিশাপ বর্ষণ মুসলমানদের কি শিক্ষা দেয়? হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম নিজে তাঁর শাহাদতের বিষয়ে ও শহীদদের জন্য শোক প্রকাশের আয়োজন করার ওসিয়ত করেছিলেন। যুগে যুগে নবী রাসুলরা ইমাম হুসাইন আলাইহিস সালামের আত্মত্যাগ ও কষ্টের কথা স্মরণ করে আগাম শোক প্রকাশ ও অশ্রু বিসর্জন করেছেন।
মহান আল্লাহ যেমন মানুষের হেদায়াত বা সুপথ প্রদর্শনের জন্য জ্ঞান ও যুক্তির চর্চাকে গুরুত্ব দিয়েছেন, তেমনি আবেগ অনুভূতির প্রকাশকেও ব্যবহার করতে বলেছেন। ইসলামের মহাপুরুষদের জন্মদিন যেমন আনন্দের দিন, তেমনি তাঁদের ত্যাগ, শাহাদাত ও কোরবানির দিনগুলো মুসলমানদের জন্য দুঃখ প্রকাশের দিন ও অশ্রু বিসর্জনের দিন। আকর্ষণ ও বিকর্ষণ তথা শোক প্রকাশ ও ঘৃণা প্রকাশ দুটি প্রেমের জন্য জরুরি। প্রিয়জনের শত্রুকে ঘৃণা করা ছাড়া কি তার প্রেমিক বলে দাবি করা যায়? মহান আল্লাহ চান আমরা ক্রোধ ও ঘৃণার মতো আবেগ অনুভূতিগুলোকে যেন শয়তান ও শয়তানের দোসর জালিম আর তাগুতি শক্তিগুলোর বিরুদ্ধে ব্যবহার করি। হাদিসে বলা হয়েছে, জালিম শাসকের সামনে সত্য বলাও জিহাদ, এবং জালিমকে ঘৃণা করা ইমানেরই একটি স্তর, আর জালিমের বিরুদ্ধে জীবন ও সম্পদ বিলিয়ে দিয়ে সংগ্রাম করা হচ্ছে ইমানের সর্বোচ্চ স্তর।
যারা মহান আল্লাহর প্রিয় ব্যক্তিদেরকে কষ্ট দিয়েছিল, তাঁদেরকে অবরুদ্ধ করে দিনের পর দিন পিপাসার্থ রেখেছিল এবং তাঁদের শিশু সন্তানদেরকেও পানি দেননি, তাদেরকে ঘৃণা করাটা কি স্বাভাবিক বিষয় নয়? যারা জীবন্ত অবস্থায় নবীজির প্রিয় নাতিকে জবাই করে দেহ থেকে পার মস্তক বিচ্ছিন্ন করেছিল, পার পিপাসার্ত দুধের শিশুর গলায় বিষাক্ত ও শাখাযুক্ত তীর নিক্ষেপ করে তাঁকে শহীদ করেছিল, তাদের প্রতি ঘৃণা প্রকাশ ও তাদের অভিশাপ দেয়াটা কি কোরআনি নীতির অনুসরণ নয়? মহান আল্লাহ যেখানে কোরআনে বলেছেন সেদিন প্রশ্ন করা হবে কোন অপরাধে কন্যা শিশুদের জীবন্ত কবর দেয়া হয়েছিল, সেখানে কারবালা শহীদদের নৃশংসভাবে শহীদ করার কারণে মহান আল্লাহ কতটা ক্রুদ্ধ হয়েছেন তা কি স্পষ্ট হয় না? যেখানে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ও তাঁর পরিবারের প্রতি সালাম ও দরুদ পাঠানো ছাড়া মুসলমানদের নামাজ শুদ্ধ হয় না, সেখানে মহরম মাসে নবী পরিবারের সদস্যদের প্রতি সীমাহীন বর্বরতার স্মরণে প্রতি বছর সেই একই মাসে শোক প্রকাশ ও অশ্রু বিসর্জন কি মানবিকতার সহজাত প্রকাশ নয়?
কারবালার মহানায়ক ইমাম হুসাইনের এবং তাঁর সঙ্গীদের লাশের ওপর ঘোড়া দাবড়ানো হয়েছিল ইয়াজিদি বাহিনীর সর্দারদের নির্দেশে। ইমাম শিবিরের তাঁবুগুলোতে আগুন লাগানো হয়েছিল এবং নবী পরিবারের মহিলাদের অসম্মান করা হয় নানাভাবে, এমনকি শিশুদের উপর অত্যাচার করা হয় এবং ইমামের শিশু কন্যার কানের দুল পর্যন্ত জোর করে নিতে গিয়ে ইয়াজিদি সেনা তার কানকে রক্তাক্ত করেছিল। কারবালার মহাবিপ্লবে খোদাদ্রোহী শিবিরের জুলুম ও বর্বরতা যেমন ছিল সর্বোচ্চ ও চরম পর্যায়ের, তেমনি ইমাম শিবিরের ব্যক্তিদের আত্মত্যাগ, ধৈর্য, খোদাপ্রেম ও বীরত্ব ছিল সর্বোচ্চ পর্যায়ের। তাই স্বাভাবিক মানবিকতার আলোকেই ও কোরআনি সংস্কৃতির আলোকেই এইসব ঘটনাকে বার বার স্মরণ করে অশ্রু বিসর্জন করা এবং আল্লাহ শত্রুদের প্রতি ঘৃণা প্রদর্শন ও অভিশাপ বর্ষণ করে নিজেদেরকেও কারবালার বীরদের মতো আত্মত্যাগী ও খোদাপ্রেমিক হওয়ার মহড়া দেয়া অত্যন্ত বরকতময় ও শ্রেষ্ঠ সংস্কৃতির অংশ। এইসব ঘটনাকে বারবার স্মরণের ফলেই কারবালার ইতিহাসকে বিকৃত করা সম্ভব হয়নি এবং মহানবীর আহলে বাইতের প্রতি মানুষের শ্রদ্ধা ও গভীর অনুরাগকেও ঠেকিয়ে রাখা সম্ভব হয়নি।
আশুরার সংস্কৃতির চর্চা অব্যাহত থাকার কারণে বিগত ৪০ বছরের নানা ধরনের অবরোধ, যুদ্ধ ও পাশবিকতা উপেক্ষা করে ইসলামী ইরান বিশ্বের বুকে সগৌরবে মাথা উঁচু করে রাখতে সক্ষম হয়েছে এবং একই পথে এগিয়ে যাচ্ছে লেবানন, ইরাক, ফিলিস্তিন ও ইয়েমেনের মজলুম জাতিগুলো। শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই আলোচনা।
কথা হবে আবারও আগামী আসরে, সে আসরেও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না। শ্রোতা বন্ধুরা, সালাম ও মুবারকবাদ নিন। আশা করি ভালোই আছেন আপনারা। পৃথিবীর বুকে মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ উপহার হচ্ছে আল কোরআন। তাই কোরআন তেলাওয়াত শোনার মানে হল শ্রেষ্ঠ বাণী শোনা। এই বাণী শোনার পথ বা মাধ্যমকে পুত ও পবিত্র রাখা জরুরি। যে মন তেলাওয়াত শুনতে চায়, সেই মন যদি অপবিত্র আর ময়লা আবর্জনায় ভর্তি থাকে তাহলে তো শুনে মজা পাবে না। অপবিত্র আত্মার লোকজনের কানটাই ঝালাপালা হয়ে যাবে তেলাওয়াতের অপূর্ব ধ্বনিতে। এ অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি নাসির মাহমুদ।
কোরআন হচ্ছে কাউসারের পানির মতো স্বচ্ছ ঝর্ণাধারা। স্ফটিকের মতো পরিষ্কার এই পানি যদি অপবিত্র নোংরা মুখ অতিক্রম করে তাহলে তার রং হারাবে, দুর্গন্ধযুক্ত হবে। রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মাতের জন্য সর্বশ্রেষ্ঠ ইবাদত হল কোরআন পড়া। তবে কোরআন পড়াই উম্মাতের জন্য চূড়ান্ত লক্ষ্য নয়, বরং তিলাওয়াতের মাধ্যমে আল্লাহর আদেশ নিষেধগুলোর সাথে পরিচিত হওয়া এবং সে অনুযায়ী আমল করাটাই লক্ষ্য। কারে হিসাবে খ্যাতি লাভ করার উদ্দেশ্যে তেলাওয়াত করা ঠিক নয়। অনেকে আবার দুনিয়াবি স্বার্থ সিদ্ধির লক্ষ্যেও তেলাওয়াত করে। এ ধরনের তেলাওয়াতে কোনো রকম কল্যাণ নেই। বাস্তবায়নের পর্যায়ে উন্নীত হবার জন্য তেলাওয়াত করাটা একটা ক্রমধারা। তেলাওয়াতের শিষ্টতাপূর্ণ কিছু নিয়মকানুন রয়েছে, এগুলোর কোনোটা বাহ্যিক, আবার কোনো কোনোটা অভ্যন্তরীণ।
বাহ্যিক সৌন্দর্যের মধ্যে রয়েছে তেলাওয়াতের জন্য অবস্থান নির্ণয় করা। কোরআন সর্বাবস্থায় তেলাওয়াত করা যায়, দাঁড়িয়ে বসে কিংবা শুয়ে শুয়েও কোরআন পড়া যায়। তবে সর্বোত্তম উপায় হল দাঁড়িয়ে পড়া, কেননা দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করার ফজিলত সবচেয়ে বেশি। তারপর বসে পড়ার উপর গুরুত্ব দেওয়া হয়েছে, সবশেষে বলা হয়েছে শুয়ে শুয়ে পড়ার কথা। যদি পরিপূর্ণ আদব এবং নিয়মকানুনের সাথে নির্দিষ্ট শৃঙ্খলা মেনে, অর্থাৎ কোরআনের আয়াতে যেরকম এসেছে ঠিক সেভাবে তেলাওয়াত করা হয়, তাহলে মানুষের উপর সেই তেলাওয়াতের আধ্যাত্মিক প্রভাব অনেক বেশি পড়ে।
এই যে আমরা শৃঙ্খলা বা নিয়মের কথা বললাম, কোরআনের আলোকে সেদিকে সংক্ষিপ্ত নজর বুলানো যাক। সূরা ওয়াকিয়ার 79 নম্বর আয়াতে কোরআনের পবিত্রতার প্রতি ইঙ্গিত করা হয়েছে। বলা হয়েছে, পবিত্র সত্তা ছাড়া কেউ এ কোরআন স্পর্শ করতে পারে না। শয়তান থেকে এ কোরআন পবিত্র, এ অর্থ বোঝানো হলেও কোনো কোনো মুফাসসির এরকমও বলেছেন, পাক পবিত্র নয় এমন কোনো ব্যক্তি যেন তা স্পর্শ না করে। তার মানে ওযু গোসল ছাড়া কোরআন স্পর্শ করা ঠিক নয়। তেলাওয়াত করার সময়ও পবিত্র থাকা শরীয়তের দিক থেকে মুস্তাহাব। বর্ণনায় এসেছে, মুখটাকে পরিষ্কার করো, কেননা মানুষের মুখ হল কোরআনের পথ। তার মানে কোরআনের আধ্যাত্মিক গুণে যিনি সমৃদ্ধ হতে চান, তার উচিত আত্মিক পবিত্রতা এবং আন্তরিক বিশ্বাস স্থাপন করা।
রাসুলে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন তেলাওয়াত করো, কান্নাকাটি করো এবং নিজের ভেতর কান্নার আবহ সৃষ্টি করো। তেলাওয়াত করার শুরুতে ইস্তেআজা বাক্যটি পড়ে নিতে হবে। এর উদ্দেশ্য হল আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। সূরা নামলের 98 নম্বর আয়াতে এসেছে, যখন তোমরা কোরআন পড়ো তখন অভিশপ্ত শয়তান থেকে আল্লাহ স্মরণ নিতে থাকো। সুতরাং এ আদেশ অনুযায়ী কোরআন তেলাওয়াত করার শুরুতেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটি পড়ে নিতে হবে। এরপর নির্বাচিত আয়াত তিলাওয়াতের আগে তাসমিয়া মানে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে শুরু করতে হবে। ইমাম সাদেক আলাইহিসসালামের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, ইস্তেআজার মাধ্যমে গুনাহের দরজাগুলো বন্ধ করে রেখে তাসমিয়ার মাধ্যমে আল্লাহর আনুগত্যের দ্বার উন্মোচন করা হয়।
بتلاوته روحي تسمو بتدبره عقلي ينمو
بتلاوته
روحي تسمو
بتدبره
عقلي ينمو ويزول به عني الغم فظل سعيدا فرحانا
أبتي علمني
نيروبي شوناو تلاوته ركتي ششتاتا সূরা আরাফের 204 নম্বর আয়াতে বলা হয়েছে, যখন কোরআন তোমাদের সামনে পড়া হয় তা মনোযোগ সহকারে শোনো এবং নীরব থাকো, হয়তো তোমাদের প্রতিও রহমত বর্ষিত হবে। এ আয়াতের দাবি অনুযায়ী কোরআন তিলাওয়াতের সময় নীরবে আল্লাহর ওহির মর্যাদাময় বাণী মনোযোগ সহকারে শুনতে হবে। বলা হয়ে থাকে, তিলাওয়াত করার সময় আল্লাহ পাক তিলাওয়াতকারীর সাথে কথা বলেন, সেজন্যে খুব ভালোভাবে শোনা উচিত এবং শুনে মনোযোগের সাথে আয়াতের বক্তব্য নিয়ে চিন্তাভাবনা করা উচিত, যাতে ঐশী বাণী থেকে বেশি বেশি উপকৃত হওয়া যায়।
তেলাওয়াত এমন একটি শব্দ বা পরিভাষা যার অর্থ অনেক ব্যাপক। সাধারণ অর্থে যে কোনো তেলাওয়াতই পড়া বোঝায়, কিন্তু যে কোনো জিনিস বা বই পড়াকেই তেলাওয়াত বোঝায় না। তেলাওয়াত হল আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ গ্রন্থ, বিশেষ করে পবিত্র কোরআন পড়া। এই কোরআন পড়ার জন্য কিছু নিয়মকানুন, যাকে ব্যাকরণ বলা হয়, সেগুলো মেনে চলতে হবে। কোরআনের পরিভাষায় এই নিয়মকানুনকে বলা হয় তারতিল। রেওয়ায়েতে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটি শব্দ স্পষ্ট উচ্চারণ করে পড়তেন। অপর বর্ণনায় এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি নামাজেও এমনভাবে কোরআন তেলাওয়াত করেছেন যে যেখানে তাজবির বিষয় এসেছে সেখানে তিনি তাজবি পড়েছেন, যেখানে দোয়ার বিষয় এসেছে সেখানে দোয়া করেছেন, এবং যেখানে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনার বিষয় এসেছে সেখানে তিনি আশ্রয় প্রার্থনা করেছেন।
তারতিল মানে কোরআন থেমে থেমে পাঠ করাকেও বোঝায়, তাড়াতাড়ি বা দ্রুত গতিতে না পড়াই শ্রেয়। ধীরে ধীরে প্রতিটি শব্দ সুন্দরভাবে মুখে উচ্চারণ করে পড়ার একটা মাহাত্ম্য আছে। তা হল এক একটি আয়াত পড়ে থামলে বা বিরতি নিলে মন আল্লাহর বাণীর অর্থ ও তার দাবিকে পুরোপুরি উপলব্ধি করতে পারবে এবং তার বিষয়বস্তু দ্বারা প্রভাবিত হবে। তারতিলের ভেতর কোরআনের প্রতিটি শব্দের বিশুদ্ধ উচ্চারণ করার বিষয়টিও রয়েছে। উচ্চারণের ক্ষেত্রে দুটি বিষয়ের উপর খেয়াল রাখতে হবে। একটি হল মাখরাজ বা উচ্চারণ স্থান। প্রতিটি ধ্বনি বাক প্রত্যঙ্গের ঠিক কোন স্থান থেকে উচ্চারিত হবে সেটি জানতে হবে। আরেকটি হল সিফাত বা শব্দের অবস্থা বা গুণাবলী অনুযায়ী উচ্চারণ করা। কোরআন তিলাওয়াতের এই ব্যাকরণকে তাজবিদ বলা হয়। তাজবিদ জানার কোনো বিকল্প নেই।
কোরআনকে সুন্দর করে সুরেলা কণ্ঠে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে, সেই সাথে কোরআন দেখে দেখে পড়ার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। কারণটা হলো কোরআনের আয়াতের দিকে তাকালে এবং কানে সেই দেখা আয়াতের তেলাওয়াত শুনলে চোখ এবং কানের উপর তার প্রভাব পড়ে, সেই প্রভাব চূড়ান্তভাবে অন্তরে গিয়ে আসন গাড়ে। দেখে দেখে কোরআন পড়লে চোখের অসুখ বা ব্যথা বেদনা ভালো হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার চোখ ব্যথা করছিল, জিব্রাইল আলাইহিসাল্লামকে জানালাম। জিব্রাইল আমাকে বলল, সবসময় কোরআনের উপর দৃষ্টি নিবদ্ধ রাখুন।
একজন কারি কতটুকু তিলাওয়াত করবেন সেটাও কিন্তু একটা বিবেচ্য বিষয়। পবিত্র কোরআনে বলা হয়েছে, তাই কোরআনের যতটা পরিমাণ সহজেই পড়া যায় ততটাই পড়তে থাকো, নামাজ কায়েম করো, যাকাত দাও। ইমাম সাদেক আলাইহিসসালাম থেকে একটি বর্ণনা এসেছে, কোরআন হচ্ছে আল্লাহর সাথে তার বান্দাদের একটা চুক্তিপত্রের মতো, সুতরাং আল্লাহর বান্দাদের তথা মুসলমানদের উচিত চুক্তি অনুযায়ী কাজ করা এবং প্রতিদিন 50 আয়াত তেলাওয়াত করা। আমরা যেন দৈনিক অন্তত 50 আয়াত তেলাওয়াত করার অভ্যেস গড়ে তুলতে পারি, আল্লাহর কাছে সেই তৌফিক চেয়ে পরিসমাপ্তি টানব আজকের আলোচনা।
কোরআনের আলো।
শ্রোতা ভাইবোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা সূরা বাকারার 85-88 নম্বর আয়াতের তর্জমা ও সংক্ষিপ্ত ব্যাখ্যা তুলে ধরব। তো শুরুতেই দেখা যাক 85 নম্বর আয়াতে কি বলা হয়েছে।
تقتلون أنفسكم وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان وإن يأتوكم أسارى تفادوهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون
অতঃপর সেই তোমরাই প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও তোমাদের একে অন্যকে হত্যা করছো, এবং তোমরাই একদলকে তাদের মাতৃভূমি থেকে বের করে দিচ্ছ। তোমরা তাদের প্রতি অন্যায় ও সীমালঙ্ঘনে পরস্পরকে সাহায্য করছো, এবং তারা বন্দী হয়ে তোমাদের কাছে আসলে তোমরা মুক্তিপণ নাও। অথচ তাদেরকে বহিষ্কার করাই তোমাদের জন্য অবৈধ ছিল। তবে কি তোমরা গ্রন্থের কিছু অংশ বিশ্বাস করো এবং কিছু অংশ অবিশ্বাস করো? সুতরাং তোমাদের মধ্যে যারা এরূপ করে তারা পার্থিব জীবনে দুর্গতি ছাড়া অন্য কিছুই পাবে না, এবং পুনরুত্থান বা কিয়ামতের দিনে তারা কঠোর শাস্তির দিকে নিক্ষিপ্ত হবে। আর তোমরা যা কিছু করছ আল্লাহ সে সম্পর্কে উদাসীন নন।
এই আয়াতে বনি ইসরায়েলকে তিরস্কার করে বলা হয়েছে যে তারা আল্লাহকে দেয়া ওয়াদা ভঙ্গ করে একে অন্যকে হত্যা করেছে এবং তাদেরই একদলকে মাতৃভূমি থেকে বহিষ্কার করেছে। অথচ অদ্ভুত বিষয় হল তারা তাওরাত গ্রন্থের বিধান অনুযায়ী বন্দীদের মুক্তি দেওয়ার জন্য মুক্তিপণ নেয়। মুক্তিপণ নিয়ে মুক্তি দেয়া যেমন তাওরাতের বিধান, তেমনি হত্যা না করা ও কাউকে তার ঘরবাড়ি থেকে তাড়িয়ে না দেয়াও তাওরাতের বিধান। প্রকৃতপক্ষে তারা আসমানি গ্রন্থের পরিবর্তে প্রবৃত্তির দাসে পরিণত হয়েছিল। তারা খোদার যেসব বিধানকে নিজেদের রুচি ও ইচ্ছের সঙ্গে সঙ্গতিপূর্ণ মনে করত শুধু সেগুলোকেই মান্য করত, আর নিজেদের মন মতো না হলে আল্লাহর বিধানকে অবজ্ঞা করত।
এই আয়াত অনুযায়ী মানুষের প্রকৃত ইমানের পরিচয় পাওয়া যায় তার কাজে, যেসব কাজের জন্য আল্লাহই নির্দেশ দিয়েছেন। ইমানের পরিচয় সে ধরনের কাজে পাওয়া যায় না যেসব কাজ মানুষ তার ব্যক্তিগত স্বার্থ ও পছন্দ অনুযায়ী করে থাকে, কারণ এ ধরনের কাজ আল্লাহর ইবাদত নয় বরং নিজেরই পূজা বা উপাসনা। শুধু পাপ করা নয়, পাপীকে সহযোগিতা করাও নিষিদ্ধ। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত হযরত ইমাম কাজিম আলাইহিসসালাম একজন মুসলমানকে উদ্দেশ্য করে বলেছিলেন, আব্বাসীয় খলিফা হারুনুর রশিদের দরবারের জন্য উট ভাড়া দেওয়া জায়েজ নয়। যদি তারা হজে যাবার জন্য ভাড়া নিতে চায় তবুও উট ভাড়া দেওয়া জায়েজ হবে না, কারণ তারা সফর থেকে নিরাপদে ফিরে এসে তোমাকে ভাড়ার অর্থ পরিশোধ করুক, এটাই তুমি চাইবে। কিন্তু কোনো অত্যাচারী বেশি দিন বেঁচে থাকুক এই কামনা করাও তো পাপ। এবারে সূরা বাকারার 86 নম্বর আয়াতে বলা হয়েছে,
أولئك الذين اشتروا الحياة الدنيا بالآخرة فلا يخفف عنهم العذاب ولا هم ينصرون.
এরাই পরকালের বিনিময়ে পার্থিব জীবন ক্রয় করেছে, সুতরাং তাদের শাস্তি হ্রাস করা হবে না এবং তারা কোনো সাহায্যও পাবে না।
এই আয়াতে আল্লাহকে দেয়া ওয়াদা ভঙ্গ করা, হত্যা করা এবং অন্যদেরকে ঘরবাড়ি থেকে উচ্ছেদ করা সম্পর্কে বলা হয়েছে যে বনি ইসরায়েলিরা শুধু দুনিয়ার জীবনের পিছনেই ছুটছে এবং শুধু নিজেদের স্বার্থ রক্ষাকারী বিধানগুলোই পালন করছে, কিন্তু আখেরাতের সাথে সম্পর্কিত বিষয়ের প্রতি তারা উদাসীন। এত দুনিয়া পূজা ও পাপ করা সত্ত্বেও ইহুদিরা পরকালে শাস্তি পাবে না বলে দাবি করত, কিন্তু এই আয়াতে বলা হয়েছে যে তাদের এই দুরাশার বিপরীতে অন্যান্য পাপীর মতো তারাও তাদের পাপের শাস্তি ভোগ করবে এবং কেউই তাদের সাহায্য করবে না। এরপর সূরা বাকারার 87 নম্বর আয়াতে বলা হয়েছে,
وَلَقَدْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ وَقَفَّيْنَا مِنْ بَعْدِهِ بِالرُّسُلِ وَآتَيْنَا عِيسَى ابْنَ مَرْيَمَ الْبَيِّنَاتِ وَأَيَّدْنَاهُ بِرُوحِ الْقُدُسِ أَفَكُلَّمَا جَاءَكُمْ رَسُولٌ بِمَا لَا تَهْوَى أَنفُسُكُمُ اسْتَكْبَرْتُمْ فَفَرِيقًا كَذَّبْتُمْ وَفَرِيقًا تَقْتُلُونَ.
অবশ্যই আমি মূসাকে কিতাব দিয়েছি এবং তারপরে পর্যায়ক্রমে রসুল পাঠিয়েছি। আমি মরিয়াম তনয়ে ঈসাকে সুস্পষ্ট মৌজেজা দান করেছি এবং পবিত্র রূহের মাধ্যমে তাকে শক্তি দান করেছি। অতঃপর যখনই কোনো রসুল এমন নির্দেশ নিয়ে তোমাদের কাছে এসেছে যা তোমাদের মনে ভালো লাগেনি, তখনই তোমরা অহংকার করেছ। শেষ পর্যন্ত তোমরা একদলকে মিথ্যাবাদী বলেছ
এবং একদলকে হত্যা করেছ।
এ আয়াতে মানুষের পথ প্রদর্শনের জন্য আল্লাহর অবিরাম অনুগ্রহের কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, মহান আল্লাহ মুসা আলাইহিসসালামের পর বনি ইসরায়েলের কাছে অন্যান্য নবীকে পাঠিয়েছিলেন, তাদের মধ্যে হজরত ঈসা আলাইহিসসালাম ছিলেন অন্যতম। কিন্তু ইহুদিরা দুনিয়া পূজা ও আত্মপূজার কারণে নিজেদের অবাধ্যতার চিরাচরিত রীতি অনুসরণের মাধ্যমে ঐসব নবীদের অস্বীকার করেছে, এমনকি তাদের অনেককে শহীদ করেছে, কারণ নবীরা ইহুদিদের অবৈধ দাবি মেনে নিতে রাজি হননি। এরপর সূরা বাকারার ৮৮ নম্বর আয়াতে বলা হয়েছে,
তারা নবীদেরকে বলেছিল, আমাদের হৃদয় আচ্ছাদিত, আমরা তোমাদের বক্তব্যের কিছুই বুঝি না। আসলে তা নয়, বরং অবাধ্যতার জন্যে আল্লাহ তাদের অভিশাপ দিয়েছেন, আর এজন্যেই তারা বুঝতে পারছে না এবং তাদের অল্প সংখ্যকই বিশ্বাস করে।
দাম্ভিক ও অবাধ্য ইহুদিরা নবীদের আহ্বানের জবাবে ঠাট্টা বিদ্রুপ করে বলত, আমরা এসব কথা বুঝি না এবং যা আমরা বুঝতে পারি না তা গ্রহণও করতে পারব না। পবিত্র কোরআনে তাদের এই বিদ্রুপের জবাবে বলা হয়েছে, নবীদের বক্তব্য জনগণের জন্য দুর্বোধ্য নয়। আসলে গোয়ার্তুমি ও সত্যকে ঢাকা দেওয়ার চেতনার কারণেই একদল ইহুদি সত্যকে বুঝতে পারছে না এবং তারা খুব কমই বিশ্বাস করে। নাফস বা কুপ্রবৃত্তির অনুসরণের ফলে আত্মপূজার প্রবল চেতনা তাদের চিন্তাধারা ও হৃদয়কে আচ্ছন্ন করে ফেলেছে এবং তারা সত্য ও বাস্তবতাকে পার্থিব বা বৈষয়িক দৃষ্টি দিয়ে দেখে, যার ফলে শুধু বাহ্যিক দিকই দেখতে পায়, আর এজন্যই তারা ঐশী জ্ঞানকে অগ্রাহ্য করে।
এই আয়াতগুলোর শিক্ষণীয় বিষয় হচ্ছে, ১. আমাদেরকে আল্লাহর সকল বিধান মেনে নিতে হবে। যেসব বিধান আমাদের পছন্দের বা মনঃপূত, শুধু সেসব মানলেই হবে না। যদি আমরা আল্লাহর বিধান মানার ক্ষেত্রে শুধু পছন্দনীয় বিধানগুলো মানি আর অপছন্দনীয় বিধানগুলো না মানি, তাহলে তা হবে আল্লাহর আনুগত্যের পরিবর্তে নিজেদের প্রবৃত্তির অনুসরণ। ২. আমরা যাই করি না কেন, আল্লাহ যে তা দেখছেন তা আমাদের মনে রাখতে হবে, এবং এটা মনে রাখতে হবে যে আমরা আল্লাহর ব্যাপারে উদাসীন হলেও আল্লাহ আমাদের ব্যাপারে কখনো উদাসীন নন। আমরা যা কিছু করছি সে সম্পর্কে আল্লাহ সবই জানেন। ৩. আল্লাহর বিধান অনুযায়ী সকল মানুষ সমান। অনেকে মনে করেন তাদের জাতি সেরা এবং আল্লাহর কাছে বেশি প্রিয়, কিন্তু এ ধারণা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। আর এ ধরনের ভুল ধারণা বা দুরাশার জন্যে অপরাধীদের শাস্তি মোটেও হ্রাস পাবে না। ৪. আল্লাহ মানুষের মুক্তির জন্য অনেক নবী পাঠিয়েছেন, কিন্তু মানুষ কৃতজ্ঞতার পরিবর্তে নবীদেরকে অস্বীকার করেছে এবং অনেক নবীকে শহীদ করেছে। তো শ্রোতা বন্ধুরা, কোরআনের আলোর আজকের আসর থেকে এখানে বিদায় নিচ্ছি, কথা হবে আবারও আগামী আসরে।
Thank you. Թեհրանն է խոսում։ Իրանի իսլամական հանրապետությանը հայերեն ռադիոժամն եք լսում։ Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիոժամի ամենօրյա ներքին հաղորդումները եթեր են հրարցակվում 3 նվագով ըստ հետևյալ կարգի. Առավոտյան Թեհրանի ժամակով ժամը 6:50-ից մինչև 7:50 րոպեի ընթացքում, հետ կեսօրին ժամը 12:50-ից մինչև 13:20 րոպեի ընթացքում և երեկոյան ժամը 18:50-ից մինչև 20:50 րոպեի ընթացքում ռադիոժամի parstoday.ir/hy կայքի setup box-ի բջային հավելվածի Iransat Badr526.i և AM8-4W արբանյակների միջոցով։
Բարի երեկո թանկագին բարեկամներ։ Ուղիղ եթերում իր աշխատանքն է սկսում Իրանի Իսլամական Հանրապետության ձայնի հայերեն ռադիոժամը։ Երեկոն 27-ի է 2025 թվականի հունիսի 30-ը, իրանական օրացույցով 1404 թվականի թիր ամսվա 9-ն է։ Թեհրանում ժամը 18:55 րոպե տաղավարում ձեզ համար սիրով աշխատում են Արփի Ալավերդյանը եւ Արթին Ալավերդյանը։ Այսօրվա հաղորդումները ձեզ կներկայացնենք հետեւյալ ծրագրացանկով։ Նախ միասին կունկնդրենք երաժշտություն ժամը 19-ին, կհաղորդենք լուրեր, որին կհաջորդի այսօրվա մեր նկատի առած քաղաքավերլուծական հոդվածը։ Ծրագրի երկրորդ բաժնում ձեզ կներկայացնենք տարբեր թեմաներ շոշափվող հաղորդումներ, այդ թվում շաբաթվա ամփոփում հաղորդաշարի հերթական համարը, Իմամ Հոսեյնը քրիստոնյա մտավորականների տեսանկյունից խորագրով հաղորդումը, Իրանցի հանրահայտ գործիչներ համաշխարհային պարծանքներ հաղորդաշարի հերթական թողարկումը, Հոլիվուդ քաթ հաղորդաշարի հերթական թողարկումը, Իրանի ժամանակակից կինոն և վերջում ձեր ուշադրությանը կհանձնեմ